কলসীয় এক অধ্যায় নয় থেকে ১৪ পদ। খ্রিস্টই প্রধান, এই জন্য তোমাদের সম্বন্ধে শুনবার পর থেকেই আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করছি, আত্মিক জ্ঞান ও বুদ্ধির দ্বারা যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পারো। আমরা তাই ঈশ্বরের কাছে চাইছি, এতে যেন তোমরা ভালো ভালো কাজ করে ফলবান হও এবং ঈশ্বরকে আরও ভালো করে জানতে পারো, আর এইভাবে যেন সব কিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তার যোগ্য হয়ে চলতে পারো। এটা সম্ভব, কারণ ঈশ্বর তার মহাশক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়ে তোমাদের শক্তিমান করছেন, যাতে তোমরা সব সময় আনন্দের সঙ্গে ধৈর্য ধরে সব সহ্য করো এবং পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। আলোর রাজ্যে ঈশ্বরের লোকেরা যে অধিকার লাভ করবে তার ভাগী হবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করে তুলেছেন, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি। ব্যাঙাচি ও ব্যাংছানা, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে, আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করেন। প্রথম যোহন এক অধ্যায় সাত পদ। কয়েক সপ্তাহ আগে শুনতে পেলাম এক পানাভর্তি পুকুর থেকে বাতাসে গানের সুর ভেসে আসছে। হাজার হাজার গায়ক গায়িকারা এই গান করছিল, মানুষ না, ব্যাঙের দল। ব্যাঙের দল তাদের ঘ্যাঙর ঘ্যাং কর্কশ ডাকের মধ্য দিয়ে সে গানের লহরী তুলছিল। তবে মাত্র চার সপ্তাহ পর সেই পুকুর নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পুকুরটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীবনে ভরে উঠেছিল। ব্যাঙাচির জন্ম হয়েছে, কিছু তামাটে, কিছু দাগযুক্ত আর কিছু কালো রঙের। তাদের প্রত্যেকের ছোট একটা মুখ আছে আর বাকি সবটাই একটা ক্ষুদ্র লেজযুক্ত পেট। কয়েকজন স্কুল ছাত্র এদের ব্যাঙাচি থেকে পরিপূর্ণ ব্যাঙে রূপান্তরের প্রক্রিয়া সচক্ষে দেখার জন্য কিছু ব্যাঙাচি নিয়ে এসে একটা পাত্রে রেখেছিল। তারা বুঝতে পেরেছে যে যদি এই ব্যাঙাচিগুলোকে সূর্যের আলোতে পরিষ্কার পানির মধ্যে রাখা হয়, তবে এদেরকে আসল ব্যাঙের মতোই দেখায়। যদি এই ব্যাঙের পাত্রকে সূর্যের আলো থেকে দূরে অন্ধকারে রাখা হয়, তবে সেই ব্যাঙাচিগুলো আকারেই শুধু বড় হয়, কিন্তু তাদের সামনের এবং পিছনের পা গজায় না। তাদের অবশ্যই পরিপূর্ণ ব্যাঙে পরিণত হওয়া দরকার, কিন্তু কর্দমাক্ত পুকুর থেকে বা এই পাত্র থেকে উঠে আসার জন্য যা দরকার তা হল তাদের পা। সূর্যের আলোর অভাবে কাদার মধ্যে অসহায়ভাবে ব্যাঙাচির মৃত্যু ঘটে। ব্যাঙাচির মতো মানুষের জন্ম পাপের অন্ধকারের মধ্যে। জগতের শিক্ষা, ধর্ম, বিজ্ঞান এবং দর্শন মানুষের চিন্তাধারাকে প্রসারিত করে মানুষকে বড় কিছু একটা বানিয়ে দিতে পারে, কিন্তু উপর থেকে আসা আলো ব্যতীত তারা পাপের মধ্যে কর্দমাক্ত জীবনই যাপন করে ও তাতেই মৃত্যুবরণ করে। তারা কখনো উপরে উঠে আসার জন্য আলোর স্বাদ পায় না। যীশুখ্রিস্টই জগতের আলো। আমরা যখন তাকে আমাদের প্রভু ও উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করি, তখন আমাদের মধ্যে নতুন সৃষ্টির অলৌকিক কার্য সাধিত হয় আর আমরা আত্মিক অন্ধকারের অভিশাপ থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের চিরস্থায়ী আলোর রাজ্যে স্থানান্তরিত হই। কলসীয় দুই অধ্যায় আট থেকে ১৭ পদ। তোমরা সাবধান হও যেন কেউ মানুষের ফাঁকা জ্ঞানের ছলনা দ্বারা তোমাদের বন্দী হিসাবে টেনে নিতে না পারে। খ্রিস্টের সঙ্গে সে জ্ঞানের কোনো সম্বন্ধ নেই। মানুষের গড়া চলতি নিয়ম এবং জগতের নানা রীতিনীতির উপরেই তা নির্ভর করে। ঈশ্বরের সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যে দেহ নিয়ে বাস করছে, আর খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তোমরাও সেই পূর্ণতা পেয়েছো। তিনি সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে। এছাড়া তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে তোমাদের সুন্নত করানো হয়েছে। এই সুন্নত কোনো মানুষের হাতে করানো হয়নি, খ্রিস্ট নিজেই তা করেছেন। অর্থাৎ দেহের উপর পাপ স্বভাবের যে শক্তি ছিল, সে শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন। বাপতিস্মের মধ্য দিয়ে এ কথাই প্রকাশিত হয়েছে যে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে, এবং যিনি মৃত্যু থেকে খ্রিস্টকে জীবিত করে তুলেছেন, সে ঈশ্বরের শক্তির উপর বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদেরও খ্রিস্টের সঙ্গে জীবিত করে তোলা হয়েছে। তোমরা তো পাপের দরুন এবং সুন্নত না করানোর দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দেওয়া, শুদ্ধ তা বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে ফেলেছেন। তিনি শয়তানের অধীন সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের ক্ষমতা নষ্ট করেছেন, আর এইভাবে তিনি খ্রিস্টের ক্রুশের মধ্য দিয়ে তাদের উপর জয়লাভ করেছেন এবং সকলের সামনে তাদের অসম্মানিত করেছেন। সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেবার অধিকার কারো নেই। এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রিস্টের মধ্যেই আছে। অজ্ঞতা, কারণ সবই তো তোমাদের। প্রথম করিন্থীয় 3:21। খ্রিস্টের মধ্যে সব জ্ঞান ও বুদ্ধি লুকানো আছে। কলসীয় 2:3। এই গল্পটা হল একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে, যিনি জাহাজে করে সমুদ্র পথে অনেক দূরে অভিযাত্রা করেছিলেন। এই অভিযাত্রা প্রাক্কালে তার ছেলে মায়ের জন্য একটি প্রথম শ্রেণীর টিকিট কিনে দিয়েছিলেন। ছেলে টিকিটটি তার মায়ের হাতে দিয়ে খুব যত্ন করে তা রেখে দিতে বললেন। মা তার সুদীর্ঘ যাত্রাপথের জন্য যথেষ্ট খাবার প্যাকেট করেছিলেন। যাত্রার শেষ দিকে তার নেওয়া রুটি নষ্ট হয়ে গিয়েছিল, দুধ টক হয়ে গিয়েছিল এবং ফল ফলাদি যা নেওয়া হয়েছিল তাতেও পচন ধরেছিল। ফলে অনন্য পায় হয়ে তাকে এই খাবারই গ্রহণ করতে হয়েছিল। তারপর যাত্রা শেষ করে জাহাজ থেকে নেমে পড়ার একটু আগে তিনি তার টিকিটের গায়ে লেখাগুলো পড়লেন। সেখানে লেখা ছিল তিনি তার সমস্ত খাবার জাহাজ থেকে পাবেন, খুব ভালো ভালো খাবার, এমনকি তিনি ইচ্ছা করলে তার সারা যাত্রাপথে জাহাজের ক্যাপ্টেনের সাথে একই টেবিলে বসে কাটাতে পারবেন। এই টিকিট সম্পর্কে অজ্ঞতার কারণে তাকে যাচ্ছে তাই খাবার খেতে হয়েছিল, এমনকি ক্ষুধার্তও থাকতে হয়েছিল। অনেক বিশ্বাসীরাই ওই ভদ্র মহিলার মতো সব কিছু থাকতেও ক্ষুধার্ত, অসুখী এবং অতৃপ্ত। আত্মিক অজ্ঞতার কারণে তাদের সামনে সুস্বাদু খাবারের ভোজ বয়ে গেলেও তারা খেতে পারছে না, অথচ সাধারণ খাবারের জন্য প্রাণপণ যুদ্ধ করে চলেছে। ঈশ্বরের বাক্যের মধ্যে যে গুপ্ত নিধি সঞ্চিত আছে সে সম্পর্কে অনেকেই জানে না। নিয়মিতভাবে প্রায়ই পবিত্র বাইবেল না পড়ার কারণে ঈশ্বর তার বাক্য থেকে যে ধন আপনাকে দিতে চান তা থেকে আপনি বঞ্চিত। অনেক লোক বলে থাকে মানুষ যা সম্পর্কে জানে না তা তার কোনো ক্ষতি করতে পারে না। কি বোকামি! ধরে নিন আপনার যাত্রাপথে একটি বিষাক্ত সাপ সম্পর্কে আপনি অবহিত নন। ধরে নিন আপনার ঘর যে জ্বলে যাচ্ছিল সে সম্পর্কে আপনি জানেন না। মনে করুন, হয়তো এক ব্যক্তি জানে না যে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ না করার কারণে সে নরকে যাচ্ছে। সুতরাং এই ধারণাগুলো ঠিক নয়। আসলে কোনো ব্যক্তির অজ্ঞতা তার অনেক ক্ষতি করতে পারে, এই অজ্ঞতা তার জন্য মৃত্যুও ডেকে আনতে পারে। ঈশ্বরের ইচ্ছা জানার ব্যাপারে আপনার অজ্ঞতাকে আর দীর্ঘায়িত করবেন না। প্রথম থিসলনিকীয় এক অধ্যায় এক থেকে দশ পদ পর্যন্ত। পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত থিসলনিকীয় মণ্ডলীর কাছে শিলবান, তিমোথিও আর আমি পৌল এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ আর শান্তি দান করুন। ঈশ্বরকে ধন্যবাদ। আমরা সব সময় প্রার্থনায় তোমাদের সকলের কথা মনে করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। বিশ্বাসের দরুন তোমরা যে কাজ করছো, ভালোবাসার দরুন যে পরিশ্রম করছো, এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপর আশার দরুন যে ধৈর্য ধরছ, সে কথা আমরা সবসময়ই আমাদের পিতা ও ঈশ্বরের সামনে প্রার্থনায় মনে করে থাকি। ঈশ্বরের প্রিয় আমার ভাইয়েরা, আমরা জানি তিনি তোমাদের বেছে নিয়েছেন, কারণ আমাদের প্রচারিত সুখবর কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসেনি, কিন্তু তা শক্তি, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের সঙ্গে এসেছিল। তোমাদের সঙ্গে থাকবার সময়ে তোমাদের মঙ্গলের জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জানো। অনেক অত্যাচারের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দের সঙ্গে সে সুখবর গ্রহণ করে তোমরা আমাদের আর প্রভুর মতো করে চলছ। এতে মাকিদোনিয়া আর আখায়া প্রদেশের সব বিশ্বাসীদের সামনে তোমরা আদর্শ তুলে ধরেছ। কেবলমাত্র মাকিদোনিয়া আর আখায়া প্রদেশেই যে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে এমন নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের বিশ্বাসের কথাও সব জায়গাতে গিয়ে পৌঁছেছে। এই ব্যাপারে আমাদের কিছুই বলবার দরকার নেই, কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে। তারা আরও জানাচ্ছে তোমরা কিভাবে দেবদেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত সত্য ঈশ্বরের কাছে এসেছ যেন তার সেবা করতে পারো, আর স্বর্গ থেকে তার পুত্রের আসবার জন্য অপেক্ষা করতে পারো। সেই পুত্রই হলেন যীশু, যাকে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন। ঈশ্বরের যে শাস্তি নেমে এসেছে, সে শাস্তি থেকে এই যীশুই আমাদের রক্ষা করবেন। পরিবর্তন। তোমরা কিভাবে দেবদেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত ও সত্য ঈশ্বরের কাছে এসেছ যেন তার সেবা করতে পারো। প্রথম থিসলনিকীয় এক অধ্যায় নয় পদ। নতুন জন্ম হল ঈশ্বরের একটা মহান কাজ, যার দ্বারা বিশ্বাসীদের জীবনে একটা সম্পূর্ণ নতুন স্বভাব যোগ করা হয়। দ্বিতীয় পিতর এক অধ্যায় চার পদ অনুসারে এটা হল স্বর্গীয় স্বভাব। পরিবর্তন হল একটি প্রকাশ্য প্রমাণ যে কোনো ব্যক্তি নতুন জন্ম লাভ করেছে। পবিত্র বাইবেলে পরিবর্তন শব্দের অর্থ হল ঘুরে দাঁড়ানো। প্রেরিত পৌল থিসলনিকীয় বিশ্বাসীদের প্রতিমা পূজা থেকে ফিরে এসে যেভাবে ঈশ্বরের সেবা করার কথা বলেছেন, তাতে মনে হয় এই পরিবর্তন শব্দের জন্য এর চেয়ে ভালো ব্যাখ্যা আর নেই। কথাটা যেভাবে পর্যায়ক্রমে বলা হয়েছে তা খুব যত্নের সাথে লক্ষ্য করুন। প্রথমে তারা ঈশ্বরের প্রতি ফিরেছিল, আর তার মধ্য দিয়ে এমনিতেই তারা প্রতিমা পূজা থেকে ফিরে এসেছিল। ঠিক এইভাবে প্রেরিত পৌল তার কথাগুলো সাজিয়েছেন। এই জগতে এবং পাপ থেকে ফিরে দাঁড়ানোর প্রথম শর্তই হল ঈশ্বরের দিকে ফিরা। অনেক ধর্মই এই শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি ফিরার আগে আমাদের অবশ্যই পাপ থেকে ফিরতে হবে। আমরা ঈশ্বরের প্রতি ফিরার বিষয়টিকে প্রতিমা পূজা থেকে ফিরা হতে আলাদা করতে পারি না, কারণ কাজ দুটো একটার সাথে অপরটা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। শুধু ফিরাটাই যথেষ্ট নয়, আমাদের বিপরীত দিকে হাঁটতে হবে। পাপপূর্ণ পথের দিকে আমাদের গতিকে বন্ধ করে দিয়ে স্বর্গের দিকে আমাদের যাত্রা শুরু করতে হবে। পরিবর্তন কথাটা আমাদের শুধু ঘুরে দাঁড়ানোর কথাই বলে না, বরং বিপরীত দিকে যাত্রার নির্দেশ দেয়। আমি একজন প্রচারককে বলতে শুনেছি, পাপী লোকেরা একটা ট্রেনে চড়ে নরকের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই ক্ষেত্রে শুধুমাত্র একই ট্রেনের একই আসনে বিপরীতমুখী হয়ে বসলে কোনো ফল হয় না, কারণ সে তো পেছন ফিরে নরকেই যাচ্ছে। আপনাকে অবশ্যই এই ট্রেন থেকে নেমে বিপরীতগামী ট্রেন ধরতে হবে। যে ট্রেন স্বর্গমুখী যাত্রা করেছে তাতেই আপনার উঠতে হবে। দুই স্টেশনে গাড়ি থামে, নামব নরকে বা স্বর্গে। যদি স্বর্গে যেতে চাই, বাইবেল আমাদের পথ দেখায়।
বাইবেলের প্রথম থিসলনকীয় দুই অধ্যায় ১০ থেকে ২০ পদ। তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের সঙ্গে আমাদের ব্যবহার যে পবিত্র, সৎ ও নিখুঁত ছিল, তার সাক্ষী তোমরাও আছো আর ঈশ্বরও আছেন। তোমরা জানো, বাবা যেমন নিজের সন্তানদের উৎসাহ, সান্ত্বনা ও আদেশ দেন, আমরাও তোমাদের প্রত্যেককে তাই দিতাম, যেন ঈশ্বরের লোক হিসেবে তোমরা উপযুক্তভাবে চলো। ঈশ্বর তাঁর নিজের রাজ্য ও তার মহিমার ভাগী হবার জন্যই তোমাদের ডাকছেন। আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ ঈশ্বরের বাক্য আমাদের কাছ থেকে শুনে যখন তোমরা বিশ্বাস করেছিলে, তখন তোমরা তা মানুষের বলে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলেই গ্রহণ করেছিলে, আর সত্যি তা ঈশ্বরেরই বাক্য। তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্যই কাজ করছে। ভাইরা, যিহুদিয়া প্রদেশে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যে মণ্ডলীগুলো আছে, তোমাদের অবস্থা তাদের মতোই। যিহুদীদের হাতে তারা যেসব দুঃখ কষ্ট ভোগ করেছে, তোমরাও নিজের দেশের লোকদের হাতে সেই একই রকম দুঃখ কষ্ট ভোগ করেছ। ওই যিহুদীরাই প্রভু যিশুকে ও নবীদের মেরে ফেলেছিল, আর আমাদের উপরও তারা অত্যাচার করেছে। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে, আর সমস্ত মানুষের উপর তাদের শত্রুভাব আছে। পাপ থেকে উদ্ধারের জন্যে অজিহুদীদের কাছে কথা বলতে তারা আমাদের বাধা দেয়। এইভাবেই ওই জিহুদীরা সব সময় পাপের উপরে পাপ বোঝাই করছে, আর ঈশ্বরের ক্রোধ সম্পূর্ণভাবে তাদের উপরে এসে পড়েছে। বিশ্বাসীদের দেখবার জন্য পৌলের আগ্রহ। ভাইরা, মনের দিক থেকে না হলেও দেহের দিক থেকে আমরা অল্প সময়ের জন্য তোমাদের কাজ ছাড়া হয়েছি, তাই আমরা খুব আগ্রহের সঙ্গে চেষ্টা করেছিলাম যাতে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হয়। সেই জন্য আমরা, বিশেষ করে আমি পৌল, অনেকবারই তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছিল। আমাদের প্রভু যিশু যখন আসবেন, তখন তার সামনে তোমরাই কি আমাদের আশা, আনন্দ ও গৌরবের জিনিস হবে না? সত্যি, তোমরাই আমাদের গৌরব, তোমরাই আমাদের আনন্দ। প্রতিকূলতার মাধ্যমে আশীর্বাদ। সেই জন্য আমরা, বিশেষ করে আমি পৌল, অনেকবারই তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছিল। প্রথম থিসলনিকীয় ২ অধ্যায় ১৮ পদ। ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভক্ত দাস প্রেরিত পৌল একথা বলেছেন যে তিনি থিসলনিকীয় বিশ্বাসীদের দেখতে যাওয়া থেকে অতি প্রাকৃতিক শক্তি দ্বারা বাধা পেয়েছিলেন। তিনি শুধুমাত্র তাদের সহভাগিতার মধ্য দিয়ে পাওয়া ব্যক্তিগত আশীর্বাদ থেকেই বঞ্চিত হননি, অধিকন্তু তাদেরকে আত্মিক শিক্ষা দেবার দায়িত্ব থেকেও তাকে বিরত রাখা হয়েছিল। প্রেরিত পৌল তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, শয়তান আমাদের বাধা দিয়েছিল। ঈশ্বরের সত্যিকারের সন্তান হিসেবে যখন আপনি কোনো কাজকে ঈশ্বরের ইচ্ছা বলেই বিশ্বাস করেন, তখন শয়তান আপনাকে সেই কাজে বাধা দিতে পারে। এই কথা শুনতে কি আপনার অসুবিধা হয়? যদি তা হয়ে থাকে, তবে মনে রাখবেন, ঈশ্বরের অবগতির বাইরে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না। শয়তানের হোক আর মানুষেরই হোক, আমাদের প্রভু যে কোনো কাজকে গ্রহণ করে তাকে সম্পূর্ণ স্বর্গীয় উদ্দেশ্যে তারই গৌরবের জন্য ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পৌলের প্রতি শয়তানের বাধাও ঈশ্বরের সন্তানদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছিল। তার কাছে যা অসুবিধাজনক বলে মনে হয়েছিল, তা অন্যান্যদের জন্য একটা চিরস্থায়ী আশীর্বাদের আকর হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু তিনি থিসলনিকিয়া যাওয়ার পথে বাধা পেয়েছিলেন, সেহেতু তার পরিবর্তে সেখানে তিনি একটি চিঠি লেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আর সেই চিঠি আজ পবিত্র বাইবেলের অন্তর্ভুক্ত একটা বই, প্রথম থিসলনিকীয়। যদি শয়তান প্রেরিত পৌলের কাজে বাধা না দিত, তবে কখনো এই পত্র লেখা হতো না। আর শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীরা এই মহা উপদেশকমূলক শিক্ষার আশীর্বাদও লাভ করতে পারত না। ঈশ্বরের সন্তান হিসাবে এটা জানতে কত ভালো লাগে যে আমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই ঘটে না। আমরা যদি আমাদের ইচ্ছা তার উপর ছেড়ে দিই, তবে আমাদের জন্য যা সবচেয়ে ভালো তাই তিনি করেন। রোমিও 8:28 পড়ুন।
¡Gracias!